الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
حضرت صلی اللہ علیہ وسلم کے بدری صحابہ کا جو
مہانبی صلی اللہ علیہ وآلہ وسلم صحابیدر جو دھاراباہک سرتی چارن ہمیں آرمبھ کر رکھے آج سے
گزشتہ دورے کی
دھاراباتا ابہت تھکبے بگت دن گلور
ٹوٹ گیا تھا
سفر এবং বিভিন্ন জলসার কারণে এই স্মৃতিচারণের ধারাবাহিকতা বিচ্ছিন্ন হয়ে যায়।
সাহাবীদের
স্মৃতিচারণমূলক সর্বশেষ যে খুতবা আমি দিয়েছিলাম তা ছিল 20 সেপ্টেম্বরের খুতবা। সেই
খুতবায়
হযরত খুবাইব বিন আদির স্মৃতিচারণ করা হয়েছিল এবং এর কিছু অংশ বর্ণনা করা বাকি ছিল।
উসমে বয়ান কিয়া গিয়া থা কে
তাতে বলা হয়েছিল
ইনহোনে
তিনি
শাহাদত কে ওয়াক্ত হযরত সরসর খিদমত মে
শাহাদতের সময়
সালাম পৌঁছাতে
আল্লাহ তাআলার দরবারে নিবেদন করেছিলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার সালাম পৌঁছে
দিও। ইও লোক থে জো বড়ে আলা মুকাম কে থে।
মোট কথা এরা অতি উন্নত মর্যাদার মানুষ ছিলেন এবং আল্লাহ তাআলার অসাধারণ নৈকট্যপ্রাপ্ত লোক ছিলেন। তাদের সাথে আল্লাহ তাআলার ব্যবহার যে কত উন্নত ছিল তাও এ থেকে জানা যায়। যখন তিনি বলেন যে হে আল্লাহ এখানে আর কোনো উপায় নেই, তুমি আমার সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দাও, তখন আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সালাম পৌঁছে দেন। আর বৈঠকে বসা অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাইকুম সালাম বলেছেন এবং উপস্থিত সাহাবীদের কাছে তার উল্লেখ করে এটিও বলেছেন যে তিনি শাহাদত বরণ করেছেন। হযরত খুবাইব বিন আদি এবং তার সঙ্গে সাথীদের শাহাদত বরণের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আমর বিন উমাইয়াকে নির্দেশ দেন যে মক্কায় যাও। আর এই নির্যাতনের হর্তাকর্তা আবু সুফিয়ানকে হত্যা করো, এটি তার শাস্তি। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে হযরত জাব্বার বিন সাখর আনসারীকেও প্রেরণ করেন।
তারা
উভয় মক্কা থেকে 8 মাইল দূরে অবস্থিত ইয়াজুজ উপত্যকায় উপত্যকার এক ঘাঁটিতে নিজেদের উট বেঁধে রাতের অন্ধকারে
মক্কায়
প্রবেশ করেন। হযরত জাব্বার হযরত আমরকে বলেন, হ্যাঁ আমরা যদি কাবার তাওয়াফ করতে পারতাম আর কাবা চত্বরে দুরাকাত নামাজ আদায় করতে পারতাম। হযরত আমর বলেন, কুরাইশদের রীতি হলো তারা রাতের খাবার খেয়ে নিজেদের আঙ্গিনায় বসে পড়ে, তাই কোথাও আমরা ধরা না পড়ে যাই। হযরত জাব্বার বলেন, এটি ইনশাআল্লাহ কখনো হবে না। হযরত আমর বলেন, এরপর আমরা কাবা শরীফের তাওয়াফ করি এবং দুরাকাত নামাজ আদায় করি। এরপর আমরা আবু সুফিয়ানের সন্ধানে বেরিয়ে পড়ি। আল্লাহর কসম, আমরা হাঁটছিলাম তখন মক্কার জনৈক ব্যক্তি আমাদেরকে চিনতে পারে এবং বলে উঠে যে আমর বিন উমাইয়া, নিশ্চয় কোনো অপকর্মের উদ্দেশ্যে এখানে এসে থাকবে। তখন আমি আমার সঙ্গীকে বললাম, চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই। এরপর আমরা দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ি, তারা আমাদের সন্ধানে বেরিয়ে পড়ে। আমরা যখন পাহাড়ের চূড়ায় পৌঁছে যাই তখন তারা হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা নিচে নেমে পাহাড়ের একটি গুহায় ঢুকে পড়ি এবং পাথরে একত্র করে উপরে ও নিচে বিছিয়ে নেই, আর সেখানে আমরা রাত অতিবাহিত করি। সকালে এক কুরাইশি তার ঘোড়া নিয়ে এদিক দিয়ে যাচ্ছিল, তখন আমরা পুনরায় গুহায় আত্মগোপন করি। আমি বললাম, এ ব্যক্তি যদি আমাদেরকে দেখে থাকে তাহলে সে হইচই করবে, তাই তাকে ধরে হত্যা করাই শ্রেয় হবে। হযরত আমর বর্ণনা করেন, আমার কাছে একটি খঞ্জর ছিল যা আমি আবু সুফিয়ানের জন্য প্রস্তুত করেছিলাম। আমি সেই ছুরি দিয়ে সেই ব্যক্তির বুকে আঘাত করি, এতে সে এত উচ্চস্বরে চিৎকার করে যে মক্কাবাসীরা তার চিৎকার শুনতে পায়। তিনি বলেন, আমি পুনরায় স্থলে এসে লুকিয়ে পড়ি। মানুষ যখন দ্রুত তার কাছে পৌঁছে তখন সে অন্তিম নিঃশ্বাস নিচ্ছিল। তারা তাকে জিজ্ঞেস করে, তোমার উপর কে হামলা করেছে? উত্তরে সে বলে, আমর বিন উমাইয়া। এরপর মৃত্যু তাকে গ্রাস করে আর সেখানেই সে মারা যায়, এবং তাদেরকে আমাদের অবস্থান স্থল সম্পর্কে অবগত করতে সক্ষম হয়নি। সে যুগে অবস্থা এরূপই ছিল, শত্রুরা জানতে পারলে পরস্পরের প্রতি ঘোরতর শত্রুতার কারণে এটি বলা হতো যে মেরে ফেলো। তাদের সন্দেহ হয়েছিল যেহেতু সে আমাদেরকে দেখে ফেলেছে, অতএব সে ফিরে গিয়ে বলে দেবে এবং এরপর কাফেরেরা আমাদের পশ্চাৎ ধাবনে আসবে এবং আমাদেরকে হত্যা করবে। সুতরাং এমনটি ঘটার পূর্বেই আত্মরক্ষামূলকভাবে তারা এরূপ করেছেন। যাই হোক, তিনি বলেন যে আমাদের অবস্থান সম্পর্কে সে মক্কাবাসীদের অবহিত করতে পারেনি, তারা তাকে উঠিয়ে নিয়ে যায়। সন্ধ্যায় আমি নিজ সাথীকে বললাম যে এখন আমরা নিরাপদ, তাহলে আমরা রাতে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা করি। আমরা একটি দলের পাশ দিয়ে যাচ্ছিলাম যারা হযরত খুবাইব বিন আদের লাশ পাহারা দিচ্ছিল। তাদের মধ্য থেকে এক ব্যক্তি হযরত আমরকে দেখে বলে যে, খোদার কসম, এ ব্যক্তির হাঁটা চলার ভঙ্গি যতটা আমর বিন উমাইয়ার হাঁটা চলার সাথে সাদৃশ্য রাখে, এর চেয়ে অধিক সাদৃশ্য দু ব্যক্তির চালে আমি আজ পর্যন্ত দেখিনি। যদি সে মদিনায় না হতো তাহলে আমি বলতাম যে এই আমর বিন উমাইয়া। এখানেও আল্লাহ তাআলা তাদের চোখে পর্দা লেপন করেন। বর্ণনাকারী বলেন যে হযরত জব্বার যখন সেই কাঠের কাছে পৌঁছে দ্রুত সেটিকে নিয়ে যাত্রা করেন যাতে হযরত খুবাইবকে ছুরানো হয়েছিল, তখন তারাও তার পিছু ধাওয়া করে। অপর এক রায়তে বর্ণিত হয়েছে যে তারা মদের নেশায় বিভোর ছিল, নেশাগ্রস্ত ছিল, কেউ সজাগ, কেউ ঘুমন্ত, আর কেউ ছিল তন্দ্রাচ্ছন্ন। যাই হোক, তারা টের পায়নি আর তিনি দ্রুত তা নিয়ে ছুটেন। এরপর তারা যখন টের পায় তখন তার পশ্চাৎ ধাবন করে। এমনকি হযরত জব্বার যখন ইয়াজেজ পাহাড়ের বন্যার পানি সৃষ্ট নর্দমার কাছে পৌঁছেন তখন তিনি সেই কাষ্ঠের দণ্ড উক্ত নর্দমায় নিক্ষেপ করেন। তারাও পেছনে পেছনে আসে, কিন্তু আল্লাহ তাআলা সেই কাষ্ঠদণ্ড উক্ত কাফেরদের চোখে অদৃশ্য করে দেন, ফলে তারা সেটি খুঁজে পায়নি। হযরত আমর বর্ণনা করেন যে আমি আমার সাথী অর্থাৎ হযরত জব্বারকে বললাম যে তুমি এখান থেকে বেরিয়ে পড়ো আর নিজ উঠে বসে যাত্রা করো, আমি তাদেরকে তোমার পশ্চাৎ ধাবন হতে বিরত রাখবো। হযরত আমর বর্ণনা করেন, এরপর আমি যাত্রা করি এবং ইয়াজনান পাহাড় পর্যন্ত পৌঁছে যাই যা মক্কা থেকে 25 মাইল দূরে অবস্থিত। আমি একটি গুহায় আশ্রয় গ্রহণ করি, সেখান থেকে বেরিয়ে আরস নামক স্থানে পৌঁছি যা মদিনা থেকে 78 মাইল দূরে অবস্থিত। এরপর অগ্রসর হতে থাকি। তিনি বলেন, যখন আমি নাকি নামক স্থানে আসি যা মদিনা থেকে প্রায় 60 মাইল দূরে অবস্থিত, তখন মক্কার কুরাইশদের মধ্য থেকে দু ব্যক্তিকে দেখতে পাই যাদেরকে কুরাইশ মদিনায় গুপ্তচর বৃত্তের জন্য প্রেরণ করেছে। আমি তাদেরকে বললাম, অস্ত্র সমর্পণ করো, কারণ আমরা বুঝতে পেরেছি যে তোমরা গুপ্তচর বৃত্তের জন্য এসেছ। কিন্তু তারা আত্মসমর্পণ করেনি, ফলে লড়াই আরম্ভ হয়ে যায়। তিনি বলেন, একজনকে আমি তীর মেরে হত্যা করি আর অপরজনকে বন্দি করে বেঁধে মদিনায় নিয়ে আসি। অপর এক রেওয়ায়ত অনুযায়ী হযরত আমর বিন উমাইয়া জামরি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গুপ্তচর হিসেবে একা পাঠিয়েছিলেন হযরত খুবাইবকে কাষ্ঠদণ্ড থেকে নামানোর জন্য। তিনি বলেন, রাত্রিকালে আমি হযরত খুবাইবের কাষ্ঠদণ্ডের কাছে পৌঁছে তাতে আরোহণ করি, আশঙ্কা ছিল যে কেউ আমাকে দেখে না ফেলে। যখন আমি সেই কাষ্ঠদণ্ড ছেড়ে দেই তখন তা মাটিতে পড়ে যায় এরপর দেখলাম সেই কাষ্ঠদণ্ড এমনভাবে অদৃশ্য হয়ে যায় যেন ভূমি তা গ্রাস করে ফেলেছে। সেদিনের পর থেকে আজ পর্যন্ত হযরত খুবাইবের অস্থির কোনো উল্লেখ নেই। অপর এক রেওয়ায়েত অনুযায়ী হযরত আমর বিন উমাইয়া জামরি বর্ণনা করেন, হযরত খুবাইবকে রশি ইত্যাদি থেকে মুক্ত করে নিচে শোয়ানোর পর আমি আমার পেছনে কারো পদধ্বনি শুনতে পাই। এরপর যখন আমি পুনরায় সোজা হই তখন কিছুই দেখতে পাইনি এবং হযরত খুবাইবের লাশ অদৃশ্য হয়ে গিয়েছিল। প্রথম রেওয়ায়েত যা অধিক সঠিক মনে হয় যে অর্থাৎ তারা পিছু ধাওয়া করলে তিনি হযরত খুবাইবের লাশ নদীতে ফেলে দেন আর নদী তা ভাসিয়ে নিয়ে যায়, বা যেহেতু নদীর পানিতে স্রোত ছিল তাই তা লাশকে নিচের দিকে বয়ে নিয়ে যায়। যাই হোক, এর সংক্রান্ত ভিন্ন ভিন্ন রেওয়ায়েত বর্ণিত হয়েছে। যাই হোক, তিনি এভাবে খ্যাতি লাভ করেন যে তার লাশ মাটিতে অদৃশ্য হয়ে যায় এবং কাফেররা তা খুঁজে বের করতে পারেনি, আর তার লাশের সাথে অসম্মানজনক যা কিছু করতে চেয়েছিল তা তারা করতে পারেনি এবং আল্লাহ তাআলা তা সুরক্ষিত রেখেছেন। হযরত খুবাইব বিন আদির বন্দী দশার ঘটনা সম্পর্কে একটি রওয়ায়েত এটিও রয়েছে যে মাবিয়া ছিলেন হযরত হুজায়র বিন আবু ইয়াবের মুক্তদাসী। মক্কায় তার ঘরেই হযরত খুবাইব বন্দী ছিলেন যাতে পবিত্র মাসসমূহ শেষ হলে তাকে হত্যা করা যায়। মাবিয়া পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন এবং খুব ভালো মুসলমান প্রমাণিত হয়েছেন। পরবর্তীতে মাবিয়া এই ঘটনা শোনাতেন যে আল্লাহর কসম, আমি হযরত খুবাইবের চেয়ে ভালো কোনো বন্দী দেখিনি। দরজার ফাঁক দিয়ে আমি তাকে দেখতাম, তিনি শিকলাবদ্ধ থাকতেন। আমার জানা মতে পৃথিবীর বুকে খাওয়ার জন্য তখন একটি আঙ্গুরও ছিল না, অর্থাৎ সে অঞ্চলে কোনো আঙ্গুর ছিল না, কিন্তু হযরত খুবাইবের হাতে মানুষের মাথার সমান আঙ্গুরের থোকা থাকতো, অর্থাৎ অনেক বড় থোকা থাকতো যা থেকে তিনি খেতেন। তা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত রিজিক ছাড়া আর কিছু ছিল না। হযরত খুবাইব তাহাজ্জুদের নামাজে পবিত্র কোরআন পাঠ করতেন এবং মহিলারা তার সঙ্গে কেঁদে ফেলত, আর হযরত খুবাইবের প্রতি তাদের দয়া হতো। তিনি বলেন, একদিন আমি হযরত খুবাইবকে জিজ্ঞেস করি, খুবাইব আপনার কি কোনো কিছুর প্রয়োজন আছে? উত্তরে তিনি বলেন, না, তবে হ্যাঁ একটি জিনিস প্রয়োজন, আমাকে ঠান্ডা পানি পান করাও আর প্রতিমার নামে জবাই করা পশুর মাংস আমাকে দিবে না, অর্থাৎ তোমরা আমাকে যে খাবার দিয়ে থাকো তাতে সেই খাবার অন্তর্ভুক্ত করো না যা প্রতিমার নামে জবাই করা হয়। তৃতীয়ত, মানুষ যখন আমাকে হত্যার সিদ্ধান্ত নেবে তখন তুমি আমাকে অবহিত করো। পবিত্র মাস অতিবাহিত হওয়ার পর মানুষ যখন হযরত খুবাইবকে হত্যা করার বিষয়ে একমত হয় আমি তার কাছে গিয়ে তাকে সংবাদ প্রদান করি। তিনি বলেন, আল্লাহর কসম তিনি তার হত্যার কোনো পরোয়া করেননি। তিনি আমাকে বলেন, আমার কাছে একটি খুর পাঠিয়ে দাও যাতে আমি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারি। তিনি বলেন, আমি আমার ছেলে আবু হোসেনের হাতে খুর পাঠিয়ে দিয়েছি। এই পুত্র তার আপন পুত্র ছিল না, বরং মাবিয়া তার লালন পালন করেছিল মাত্র, এটি লেখা রয়েছে। তিনি বলেন, শিশু ছেলেটি যখন তার কাছে যায় আমার মনে এই উৎকণ্ঠার সৃষ্টি হয় যে আল্লাহর কসম, খুবাইব এখন তার প্রতিশোধের সুযোগ পেয়ে গেছে, আমার ছেলে এখন তার কাছে রয়েছে আর হাতে রয়েছে খুর, এখন তো সে প্রতিশোধ গ্রহণ করবে, এটি কি করলাম? এই শিশু ছেলের হাতে খুর পাঠিয়ে দিয়েছি, খুবাইব এই শিশু ছেলেকে খুর দিয়ে হত্যা করবে এবং এরপর বলবে যে পুরুষের বিনিময়ে পুরুষ। রওয়ায়েতে এটি বর্ণিত হয়েছে যে সেই শিশু খেলতে খেলতে তার কাছে চলে গিয়েছিল আর তার হাতে খুর ছিল, কিন্তু একটি বিস্তারিত রওয়ায়েত হলো ছেলেটি বোধ বুদ্ধি সম্পন্ন ছিল, সে বয়সের এমন সীমায় ছিল যখন কারো হাতে কোনো জিনিস পাঠানো যায় আর তা তিনি পাঠিয়েছেন। অর্থাৎ তিনি বলেন, সে যাওয়ার পর খুবাইব বলবেন, ঠিক আছে তোমরা আমাকে হত্যা করছো তাই আমিও একে হত্যা করছি, আমার ছেলে খুর নিয়ে তার কাছে পৌঁছে তিনি তা নিতে গিয়ে রসিকতা করে তাকে বলেন, তুমি খুবই সাহসী, তোমার মা কি মায়ের কি ভয় হয়নি যে আমি বিশ্বাসঘাতকতা করতে পারি? সে তোমার হাতে আমার কাছে খুর পাঠিয়ে দিয়েছে যখন কিনা তোমরা আমাকে হত্যার সিদ্ধান্ত গ্রহণ করেছ। হযরত মাবিয়া বলেন, খুবাইবের এসব কথা আমি শুনছিলাম, আমি বললাম, হে খুবাইব, আমি আল্লাহ তাআলা প্রদত্ত নিরাপত্তার কারণে তোমাকে ভয় করিনি এবং আমি তোমার খোদার প্রতি ভরসা করে শিশুর হাতে তোমার নিকট খুর পাঠিয়েছি, আমি এই জন্য পাঠাইনি যে তুমি এটি দিয়ে আমার ছেলেকে হত্যা করবে। হযরত খুবাইব বলেন, আমি এমন প্রকৃতির নই যে তাকে হত্যা করব, আমরা আমাদের ধর্মে বিশ্বাসঘাতকতাকে বৈধ জ্ঞান করে না। তিনি বলেন, এরপর আমি খোবাইবকে সংবাদ দেই যে মানুষ আগামীকাল সকালে তোমাকে এখান থেকে বের করে হত্যা করতে যাচ্ছে। এরপর যা হয়েছে তা হলো পরের দিন মানুষ তাকে শিকলাবদ্ধ করে তানিম নামক স্থানে নিয়ে যায়, যা মক্কা থেকে মদিনা অভিমুখে 3 মাইল দূরে অবস্থিত একটি জায়গা। আর হযরত খোবাইবের হত্যার দৃশ্য দেখার জন্য শিশু, নারী, দাস ও মক্কার বহু লোক সেখানে পৌঁছে এবং এই বর্ণনা অনুযায়ী কেউ তখন মক্কায় ছিল না। প্রতিশোধ পরায়ণ ব্যক্তিরা যারা তাদের জ্যেষ্ঠদের যুদ্ধে নিহত হওয়ার প্রতিশোধ নিতে চাচ্ছিল, তারা নিজেদের চোখের প্রশান্তির জন্য সেখানে গিয়েছিল। আর যাদের প্রতিশোধ নেওয়ার ছিল না কিন্তু ইসলাম ও মুসলমানদের বিরোধী ছিল, তারা কেবল বিরোধিতা ও আনন্দ করার জন্য সেখানে গিয়েছিল, দেখার জন্য যে কিভাবে তাকে হত্যা করা হয়। এরপর খোবাইবকে যখন যায়েদ বিন দাসেনার সাথে তানিম নামক স্থানে নিয়ে যাওয়া হয়, তখন মুশরিকদের নির্দেশে মাটিতে একটি লম্বা খুঁটি গাড়া হয়। এরপর মানুষ যখন খোবাইবকে সেই কাষ্ঠদণ্ডের কাছে নিয়ে যায়, তখন খোবাইব বলেন, আমি কি দুরাকাত নামাজ পড়তে পারি? মানুষ বলে, ঠিক আছে। হযরত খোবাইব লম্বা না করে সংক্ষেপে দুরাকাত নফল নামাজ আদায় করেন। এটি সেই মহিলার বর্ণনা। ইবনে সাদের বলাতে যে রওয়ায়েত এখন বর্ণিত হলো, সে অনুযায়ী হুজাইর বিন আবু ওয়াহাবের মুক্তদাসী মাবিয়ার ঘরে হযরত খোবাইবকে বন্দী রাখা হয়েছিল। আল্লামা ইবনে আব্দুল বারের মতে, হযরত খোবাইব রাদিয়াল্লাহু আনহু উকবার ঘরে বন্দী ছিলেন, আর উকবার স্ত্রী তাকে খাবার সরবরাহ করত এবং খাবারের সময় সে হযরত খোবাইবের বাঁধন খুলে দিত। আল্লামা ইবনে আসির জাজরি লেখেন, হযরত খোবাইব প্রথম সাহাবী ছিলেন যাকে আল্লাহ তাআলার পথে ক্রুশবিদ্ধ করা হয়, অর্থাৎ প্রথমে মাটিতে কাষ্ঠদণ্ড পোঁতা হয় আর এর গায়ে বেঁধে তাকে শহীদ করা হয়। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু এই হত্যার ঘটনা সম্পর্কে লেখেন, এই ঘটনার প্রত্যক্ষদর্শীদের মাঝে মক্কার সর্দার আবু সুফিয়ানও ছিল। সে জায়েদকে সম্বোধন করে জিজ্ঞেস করে, তুমি কি পছন্দ করবে না যে মোহাম্মদ তোমার স্থানে থাকবেন, না তুমি নিজ ঘরে আরামে বসে থাকবে? জায়েদ অত্যন্ত ক্রোধান্বিত স্বরে উত্তর দেন যে, আবু সুফিয়ান, তুমি কি বলছো? খোদার কসম, মুহাম্মদ ইসলামের পায়ে মদিনার গলিতে একটি কাঁটা বিদ্ধ হওয়ার চেয়ে আমার জন্য মৃত্যুবরণ করা শ্রেয়। এই আত্মনিবেদনের প্রেরণা দেখে আবু সুফিয়ান প্রভাবিত না হয়ে পারেনি। এই উত্তর এমন ছিল যে আবু সুফিয়ান এতে প্রভাবিত না হয়ে পারেনি, আর সে অবাক বিষয়ে জায়েদের দিকে তাকায় এবং তৎক্ষণাৎ চাপা স্বরে বলতে থাকে, খোদার কসম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাম্মদের সাথীরা যেভাবে মোহাম্মদকে ভালোবাসে, আমি অন্য কোনো ব্যক্তিকে এইভাবে কাউকে ভালোবাসতে দেখিনি। এ ছিল মহানবী ইসলামের সাথে তার সাহাবীদের ভালোবাসা ও বিশ্বস্ততার সম্পর্ক এবং প্রাণ উৎসর্গ করার নমুনা। আর অপরদিকে তাদের প্রতি আল্লাহ তাআলার ব্যবহারের দৃষ্টান্ত কেমন ছিল তাও প্রকাশ পেয়ে যায়। যখন তিনি একথা বলেন যে আমি যেহেতু খোদা তাআলার পথে মৃত্যুবরণ করছি, তাই যেদিকেই আমি পতিত হই না কেন তাতে কিছু যায় আসে না, ডানে পতিত হই বা বামে অথবা সামনে পতিত হই কিংবা পেছনে, আমি তো খোদার খাতিরে নিজ প্রাণ উৎসর্গ করছি। একটি আকাঙ্ক্ষা ছিল বা একটি বাসনা ছিল নিহত হওয়ার পূর্বে, আর তাও হলো এই যে আল্লাহর সমীপে সিজদা করে 2 রাকাত নফল যেন পড়তে পারি, বা 2 রাকাত নফলে যেন সিজদা করতে পারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে সালাম পৌঁছানোর বাসনা ছিল, সেটিও আল্লাহ তারা পূর্ণ করেছেন, তা পৌঁছিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার চিত্র হলো, এটিও মানতে প্রস্তুত ছিলেন না যে তাঁর পায়ে কোনো কাঁটাবিদ্ধ হওয়ার বিনিময়ে আমার জীবন রক্ষা পাবে। মহানবী সাল্লামের সামান্যতম কষ্ট তাদের কাছে ছিল অনেক বড় বিষয়, আর অপরদিকে নিজের জীবনের কোনো পরোয়া তারা করতেন না, আর এই জন্যই তো আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করেছেন। হযরত আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল হলেন পরবর্তী সাহাবী যার সাথে চারণ হবে। হযরত আব্দুল্লাহর সম্পর্ক ছিল আনসারদের খাজরাজ গোত্রের বনু আউফ শাখার সাথে। তিনি মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের পুত্র ছিলেন এবং মহানবীর একান্ত নিষ্ঠাবান ও নিবেদিত প্রাণ সাহাবী ছিলেন। হযরত আব্দুল্লাহর মাতার নাম ছিল খাওলা বিনতে মুনজির। অজ্ঞতার যুগে হযরত আব্দুল্লাহর নাম ছিল হুবাব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম পরিবর্তন করে আব্দুল্লাহ রাখেন এবং বলেন হুবাব হলো শয়তানের নাম। মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই এর দাদের নাম ছিল সলুল, যার সম্পর্ক ছিল খুজা গোত্রের সাথে। উবাই তার মায়ের দিক থেকে উবাই হিসাবে তিনি পরিচিত, সে পরিচিত ছিল, তাই আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল তাকে বলা হতো। আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল আবু আমের সন্ন্যাসীর খালাতো ভাই ছিল, আর আবু আমের সেসব লোকের অন্তর্ভুক্ত ছিল যারা মানুষের কাছে মহানবীর আগমনের কথা বলতো আর বলতো যে এক নবীর আগমন ঘটতে যাচ্ছে, আর সেই নবীর উপর ইমান আনার ইচ্ছা ব্যক্ত করত। মানুষের কাছে তার আগমনের প্রতিশ্রুতি দিত যে তাঁর আগমন ঘটতে যাচ্ছে। অজ্ঞতার যুগে আবু আমের টাট পরিধান করত, অর্থাৎ মোটা বস্ত্র পরিধান করত আর বৈরাগ্য অবলম্বন করে রেখেছিল। কিন্তু আল্লাহ তাআলা যখন সিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেন তখন সে যে কথার নসিহত করত তার বিপরীত রূপ ধারণ করে এবং বিদ্বেষমূলক আচরণ আরম্ভ করে এবং বিদ্রোহ করে, অধিকন্তু নিজ অস্বীকারে প্রতিষ্ঠিত থাকে। বদরের যুদ্ধে সে মুশরিকদের পক্ষে রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে বের হলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম রাখেন ফাসিক। হযরত আব্দুল্লাহর সন্তানদের মাঝে ওবাদা, জুলাইহা, হাইসামা, খাওয়াল্লি ও উমামার উল্লেখ পাওয়া যায়। হযরত আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করেন এবং তিনি খুব ভালো মুসলমান ছিলেন। তিনি বিখ্যাত সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বদর, উহুদ সহ সকল যুদ্ধে সহযোদ্ধা ছিলেন। তিনি লিখতে পড়তেও জানতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হযরত আব্দুল্লাহর বরাতে হাদিস বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ কাতেবে ওহী হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। একটি রওয়ায়েত অনুসারে উহুদের যুদ্ধে হযরত আব্দুল্লাহর নাক কেটে যায়, এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্বর্ণের নাক লাগিয়ে নেওয়ার নির্দেশ দেন। কিন্তু অপর এক বর্ণনা অনুসারে উহুদের যুদ্ধের সময় হযরত আব্দুল্লাহর দুটো দাঁত ভেঙে গিয়েছিল, যার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্বর্ণের দাঁত লাগানোর নির্দেশ দিয়েছিলেন। বর্ণনাকারী বলেন যে দাঁত সংক্রান্ত রেওয়ায়েতটি অধিক প্রসিদ্ধ ও সঠিক। হুজুর বলছেন এটি সঠিক মনে হয়। অনেক সময় কতিপয় বর্ণনাকারী অতিরঞ্জনের আশ্রয় নেয় কিংবা কখনো কখনো সঠিক বিষয়টি ধরতে পারে না। যাই হোক, নাক নয় বরং দাঁত সংক্রান্ত কথাই অধিক সঠিক বলে মনে হয়, অর্থাৎ দাঁত ভেঙে গিয়ে থাকবে, যার ফলে মহানবী বলেছেন স্বর্ণের দাঁত লাগিয়ে নাও, আর সেই যুগে এরকমই করা হতো, অর্থাৎ ক্রাউন বসানো হতো। উহুদের যুদ্ধে আবু সুফিয়ান মুসলমানদের চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছিল যে পরবর্তী বছর আমরা পুনরায় বদরের প্রান্তরে মিলিত হব, অর্থাৎ বদরের প্রান্তরে আগামী বছর দেখা হবে। এই ঘটনা বর্ণনা করতে গিয়ে সিরত খাতমান নবীন পুস্তকে হযরত মির্জা বশির আহমদ সাহেব বিভিন্ন ইতিহাস গ্রন্থ ঘেঁটে যে ফলাফল বের করেছেন তা হলো, উহুদের যুদ্ধের পর যুদ্ধক্ষেত্র থেকে ফেরার পথে আবু সুফিয়ান মুসলমানদের চ্যালেঞ্জ দিয়েছিল যে আগামী বছর বদরের প্রান্তরে তোমাদের এবং আমাদের মাঝে যুদ্ধ হবে, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করার ঘোষণা দিয়েছিলেন। তাই পরবর্তী বছর অর্থাৎ 4 হিজরি সনের শাওয়াল মাসের শেষ দিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 সাহাবীর একটি দল সাথে নিয়ে মদিনা থেকে বের হন এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবর্তমান আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলকে আমির নিযুক্ত করেন। অর্থাৎ যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনী নিয়ে যাত্রা করেন তখন আব্দুল্লাহকে মদিনার আমির নিযুক্ত করেন। অপরদিকে আবু সুফিয়ান বিন হারব ও কুরাইশের 2000 সৈন্য সাথে নিয়ে মক্কা থেকে বের হয়, কিন্তু উহুদের বিজয় এবং এত বড় লস্কর থাকা সত্ত্বেও তার হৃদয় ছিল ভীতত্রস্ত এবং ইসলামের ধ্বংস চাওয়া সত্ত্বেও তার ইচ্ছা ছিল যতক্ষণ অনেক বড় সেনাদলের ব্যবস্থা না হবে তাকে যেন মুসলমানদের মুখোমুখি হতে না হয়। সুতরাং সে মক্কায় থাকা অবস্থায় নোয়াম নামের এক ব্যক্তিকে, যে এক নিরপেক্ষ গোত্রের সাথে সম্পর্ক রাখত, মদিনা অভিমুখে প্রেরণ করে এবং তাকে তাকিদ পূর্ণ নির্দেশ দেয় যে করেই হোক মুসলমানদের ভয় দেখিয়ে হুমকি ধমকি দিয়ে সত্য মিথ্যা বলে যুদ্ধ থেকে বিরত রাখার চেষ্টা করো। এ ব্যক্তি মদিনায় আসে এবং কুরাইশদের প্রস্তুতি শক্তি এবং উৎসাহ উদ্দীপনার মিথ্যা গল্প শুনিয়ে এসে মদিনায় একটি অশান্ত পরিবেশ সৃষ্টি করে, এমনকি কতিপয় দুর্বল প্রকৃতির লোকে যুদ্ধে অংশগ্রহণ করতে ভয় প্রকাশ করে। কিন্তু হুজুর সাল্লাম যখন যুদ্ধে যাওয়ার ঘোষণা দেন এবং তিনি তার বক্তৃতায় বলেন যে আমরা কাফেরদের চ্যালেঞ্জ গ্রহণ করে এই যুদ্ধে যাওয়ার অঙ্গীকার করেছি, তাই আমরা এটি থেকে পিছু হটতে পারবো না, এর ব্যত্যয় ঘটবে না। তোমরা ভয় পেলে আমাকে যদি একাও যেতে হয় আমি যাবো এবং একাই শত্রুর মোকাবেলা করব। এই কথা শুনে মানুষের ভীতি তিরোহিত হতে থাকে, তারা গভীর উৎসাহ উদ্দীপনা নিষ্ঠার সাথে তার সাথে বের হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। যা হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 সাহাবীকে সাথে নিয়ে মদিনা থেকে যাত্রা করেন, আর অন্যদিকে আবু সুফিয়ান তার 2000 সেনা সহ মক্কা থেকে বের হয়। কিন্তু ঐশী পরিকল্পনা যেভাবে প্রকাশ পায় তা হলো মুসলমানরা নিজেদের প্রতিশ্রুতি অনুযায়ী ঠিকই বদরের প্রান্তরে পৌঁছে যায়, কিন্তু কুরাইশ বাহিনী কিছু দূরে গিয়ে পুনরায় মক্কায় ফিরে যায়। এই ঘটনা যেভাবে ঘটে তাহলে আবু সুফিয়ান যখন নোয়াইমের ব্যর্থতা সম্বন্ধে অবগত হয়, অর্থাৎ যে ব্যক্তিকে মুসলমানদের ভয়ভীতি প্রদর্শনের জন্য প্রেরণ করেছিল, তার মাধ্যমে যখন জানতে পারে যে মুসলমানরা ভয় পায়নি বরং তারা বেরিয়ে এসেছে, তখন সে মনে মনে ভয় পায় এবং নিজ সেনাবাহিনীকে এই কথা বলে মাঝপথ থেকে ফিরিয়ে নিয়ে যায়। যে বছর প্রচন্ড খরা দেখা দিয়েছে আর সাধারণ মানুষের অসচ্ছলতা রয়েছে, তাই এখন যুদ্ধ করা উচিত নয়। স্বাচ্ছন্দ্য ফিরে এলে আর অবস্থা ঠিক হয়ে গেলে অধিক প্রস্তুতির সাথে আমরা মদিনায় আক্রমণ করব। যাহোক, ইসলামী সেনাদল 8 দিন পর্যন্ত বদরের প্রান্তরে অবস্থান করে, আর সেখানে সেই ময়দানে যেহেতু প্রতি বছর জিলকদ মাসের শুরুতে মেলা বসত, তাই সেই দিনগুলোতে মেলা বসে আর সাহাবিরা এই মেলাতে ব্যবসা করে লাভবান হন। বলা হয় যে এই 8 দিবসীয় ব্যবসায় যখন তারা সেখানে অবস্থান করেন, তারা মূলধনকে দ্বিগুণ করে ফেলেন। তাদের মেলা যখন সমাপ্ত হয়, কুরাইশ বাহিনীও আসেনি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর থেকে যাত্রা করে মদিনায় ফিরে আসেন, আর কুরাইশ মক্কায় ফিরে গিয়ে মদিনায় আক্রমণের জন্য পুনরায় প্রস্তুতি নেওয়া আরম্ভ করে। এই যুদ্ধকে বলা হয় বদরুল মাওয়াদ, যে যুদ্ধের জন্য ইসলামী বাহিনী বেরিয়েছিল। হযরত আব্দুল্লাহ হযরত আবু বকরের খেলাফত কালে 12 হিজরিতে ইয়ামামার যুদ্ধে শাহাদত বরণ করেন। বুখারি শরীফে হযরত আব্দুল্লাহর পিতা হযরত আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল সম্বন্ধে রওয়ায়েত রয়েছে। হুজুর বলছেন যে আমি এসব রওয়ায়েত ঘটনার সাথে সরাসরি সম্পর্ক না থাকলেও বর্ণনা করি যেন ইতিহাস সম্পর্কে জানা যায়। হযরত উসামা বিন যায়েদ এর পক্ষ থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ ইসলাম একটি গাধায় আরোহণ করেন, যেটির উপর ফাদাকের তৈরি চাদর বিছানো ছিল এবং তিনি উসামা বিন যায়েদকে নিজের পেছনে বসান। তিনি হযরত সাদ বিন ওবাদার শুশ্রূষার জন্য যাচ্ছিলেন, যিনি বনু হারেস বিন খাজরাজের পাড়ায় বসবাস করতেন। এটি বদরের যুদ্ধের পূর্বেকার ঘটনা। হযরত উসামা বলতেন যে পথিমধ্যে তিনি এমন এক বৈঠক অতিক্রম করেন যাতে আবদুল্লাহ বিন উবাই বিন সলুল বসা ছিল, আর এটি সেই সময়কার ঘটনা যখন আবদুল্লাহ বিন উবাই মুসলমান হয়নি। অর্থাৎ সে যে কপটতাপূর্ণ ঈমান আনয়ন করেছিল সেই সময় তাও ছিল না। সেই বৈঠকে কিছু মুশরিকও বসেছিল, কতক ইহুদিও ছিল আর কতিপয় মুসলমানও বসেছিল। এটি একটি মিশ্র বৈঠক ছিল। উক্ত সভায় হযরত আব্দুল্লাহ বিন রাওহা উপস্থিত ছিলেন। যখন সেই পশুর অর্থাৎ রাসূলুল্লাহ ইসলামের গাধার চলার কারণে সৃষ্ট ধুলা সেই মজলিসের উপর পড়ে, তখন আব্দুল্লাহ বিন উবাই তার চাদর দিয়ে নিজের মুখ ঢাকে আর খুব সম্ভব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলে যে ধুলা উড়িও না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম বলার পর থামেন এবং বাহন থেকে নামেন। তিনি তাদেরকে আল্লাহর দিকে আসার আহ্বান জানান এবং তাদেরকে কোরআন পাঠ করে শোনান। আবদুল্লাহ বিন উবাই বিন সুলুল বলে যে হে মুহাম্মদ, তুমি যে কথা বলছো তা থেকে উত্তম আর কোনো কথা নেই, অর্থাৎ তুমি যা বলছো তা সঠিক, অথবা এই কথার অর্থ এটি ছিল যে তোমার মতে এর চেয়ে ভালো আর কোনো কথা নেই, অথবা এর চেয়ে আর কোনো ভালো কথা তুমি বলতে পারো না। এ বাক্যের বহু অর্থ হতে পারে, যা হোক কিভাবে অনুবাদ করা হয়েছে তা মূল উদ্ধৃতি থেকেই জানা সম্ভব। যা হোক, সে বলে যে যদি এটি সত্য হয়ে থাকে, অর্থাৎ তোমার কথা যদি সবচেয়ে ভালোও হয়, আমাদের বৈঠক এসে আমাদের কষ্ট দিও না, নিজের জায়গায় ফিরে যাও আর যে তোমার কাছে আসে তার কাছে বলো। হযরত আব্দুল্লাহ বিন রাওহা এটি শুনে বলেন যে না, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এসব সভায় এসেই আপনি আমাদেরকে পাঠ করে শোনাবেন, আমরা এটি পছন্দ করি। এতে মুসলমান মুশরিক ইহুদিরা পরস্পরকে ভালো মন্দ বলতে থাকে, তারা একে অন্যের উপর আক্রমণ করার দ্বার প্রান্তে ছিল, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উত্তেজনা প্রশমন করেন এবং বোঝান। অবশেষে তারা বিরত হয়। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি নিজের বাহনে চড়ে সেখান থেকে চলে যান এবং হযরত সাদ বিন উবাদার কাছে আসেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি তাকে বলেন, হে সাদ, আজ হুবাব আমাকে যা বলেছে তুমি কি তা শুনোনি? তিনি সাল্লাম এর মাধ্যমে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের কথা বলছিলেন। তিনি সাল্লাম বলেন, সে আমাকে এই কথা বলেছে, তাকে বিস্তারিত খুলে বলেন। হযরত সাদ বিন উবাদা বলেন, হে আল্লাহর রাসূল, আপনি তাকে ক্ষমা করে দেন এবং তাকে উপেক্ষা করুন, সেই সত্তার কসম যিনি আপনার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন।
আল্লাহ তাআলা আব ওয়া হক ইয়াহা লে আয়া হে,
আল্লাহ তাআলা এখন সেই সত্যকে এখানে নিয়ে এসেছেন যা তিনি আপনার প্রতি অবতীর্ণ করেছেন। এই জনপদবাসীরা আব্দুল্লাহ বিন উবাইকে নেতৃত্বের মুকুট পরিয়ে তার মাথায় পাগড়ি বাঁধার সিদ্ধান্ত করে রেখেছিল, কিন্তু আল্লাহ তাআলা সেই সত্যের কারণে যা তিনি আপনাকে দান করেছেন এটি যেহেতু অনুমোদন করেননি, তাই সে হিংসার আগুনে জ্বলে উঠে এই জন্য সেসব কথা বলেছে যা আপনি দেখেছেন। এটি শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি তাকে উপেক্ষা করেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ও তার সাহাবীগণ আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে মুশরিক ও আহলে কিতাবকে মার্জনা করতেন এবং তাদের দেয়া দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করতেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা,
আশরাকু আযান কাসীরা,
আর তোমরা অবশ্যই তাদের কাছ থেকে যাদেরকে তোমাদের পূর্বে কিতাব দেওয়া হয়েছে এবং যারা শিরক করেছে অনেক কষ্টদায়ক কথাবার্তা শুনবে। একই সাথে আল্লাহ তাআলা বলেন, ওয়াদা কাসীরুম মিন আহলিল কিতাব লাও ইয়ারুদ্দুনাকুম, অনেকে এমন আছে যারা তোমাদের ঈমান আনয়নের পর আরেকবার তোমাদের কাফের বানাতে চায়, সেই বিদ্বেষের কারণে যা তাদের নিজেদেরই অন্তর থেকে উদ্ভূত। সুতরাং আল্লাহ তাআলা স্বীয় আদেশ অবতীর্ণ না করা পর্যন্ত তুমি তাদেরকে মার্জনা করো এবং তাদের দোষ ত্রুটি উপেক্ষা করো, নিশ্চয় আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান। মহানবী সাল্লাম ক্ষমা করাকেই উপযুক্ত মনে করতেন, যেমনটি আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছেন। অবশেষে আল্লাহ তাআলা তাকে অনুমতি প্রদান করেন। মহানবী সাল্লাম যখন বদরের প্রান্তরে তাদের মোকাবেলা করেন এবং আল্লাহ তাআলা এই লড়াইয়ে কাফের কুরাইশদের বড় বড় নেতাকে ধ্বংস করেন, তখন আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল এবং তার মুশরিক ও মূর্তি পূজারী সাথীরা বলা আরম্ভ করে যে এখন তো এই জামাত মহিমাদীপ্ত হয়ে উঠেছে। তারা মহানবীর হাতে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার শর্তে বয়াত করে এবং মুসলমান হয়ে যায়। তাদের ইসলাম গ্রহণও এমনই ছিল, যখন দেখে যে মুসলমানরা বদরের যুদ্ধে সফল হয়েছে তখন তারা ভয় পায় এবং ইসলাম গ্রহণ করে। যা হোক, এসব রেওয়ায়ত যেমনটি আমি বলেছি এগুলো সরাসরি সম্পর্ক না থাকলেও আমি বর্ণনা করি যেন এসব ঘটনাবলী দ্বারা ইতিহাস জানা যায় বা এসব ঘটনাবলীর মাধ্যমে ইতিহাসও জানা যায়। এরপর আবদুল্লাহ বিন উবাই বিন সালুলের চরিত্রের স্বরূপ হযরত মির্জা বশির আহমদ সাহেব বিস্তারিত বর্ণনা করেছেন। উহুদের যুদ্ধের পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের সমবেত করে তাদের কাছে কুরাইশের এই আক্রমণের বিষয়ে পরামর্শ চান যে মদিনায় অবস্থান করা উচিত নাকি মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করা উচিত। এই পরামর্শ সভায় আবদুল্লাহ বিন উবাই বিন সালুল উপস্থিত ছিল, যে আসলে মুনাফিক ছিল কিন্তু বদরের যুদ্ধের পর সে বাধ্যত ইসলাম গ্রহণ করে। এটি কোনো প্রথম উপলক্ষ ছিল যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পরামর্শ সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান। পরামর্শ করার পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশের আক্রমণ এবং তাদের রক্তক্ষয়ী সংকল্পের কথা উল্লেখ করেন আর বলেন যে আজ রাতে আমি স্বপ্নে একটি গাভী দেখেছি, সেই সাথে আরো দেখেছি যে আমার তরবারের অগ্রভাগ ভেঙে গেছে। এরপর আমি দেখি সেই গাভীটি জবাই করা হচ্ছে আর দেখি যে আমি আমার হাত একটি সুদৃঢ় ও সুরক্ষিত বর্মের ভিতর প্রবিষ্ট করি। আর একটি রওয়ায়েতে এটিও বর্ণিত হয়েছে যে তিনি বলেন আমি স্বপ্নে দেখি যে আমি একটি দুম্বার পিঠে আরোহিত। সাহাবীগণ জিজ্ঞেস করেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি এই স্বপ্নের কি ব্যাখ্যা করেছেন? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গাভী জবাই হওয়ার অর্থ আমি মনে করি আমার কতক সাহাবী শহীদ হবেন আর আমার তরবারের প্রান্ত ভেঙে যাওয়ার মাধ্যমে আমার প্রিয়দের কারো শহীদ হওয়ার বিষয়ে ইঙ্গিত বলে মনে হয়, বা হয়তো এই অভিযানে আমার নিজেরই কোনো ক্ষতি হতে পারে। আর বর্মে হাত রাখার অর্থ হল আমি মনে করি আক্রমণ প্রতিহত করার জন্য আমাদের মদিনায় অবস্থান করা অধিক যুক্তিযুক্ত হবে। আর দুম্বায় আরোহণমূলক স্বপ্নের তিনি এই ব্যাখ্যা করেন, এর মাধ্যমে কাফের সৈন্যবাহিনীর সর্দার অর্থাৎ পতাকা বাহিনীকে বোঝানো হয়েছে যে ইনশাআল্লাহ মুসলমানদের হাতে নিহত হবে। এরপর তিনি সাহাবীদের কাছে পরামর্শ চান যে পরিস্থিতিতে কি করা উচিত। কতিপয় প্রবীণ সাহাবী পরিবর্তনশীল পরিস্থিতির কারণে এবং ভেবেচিন্তে আর হয়তো কিছুটা মহানবীর স্বপ্নে প্রভাবিত হয়ে এই পরামর্শ দেন যে মদিনায় অবস্থান করেই মোকাবেলা করা যুক্তিযুক্ত হবে। মুনাফিক সর্দার আবদুল্লাহ বিন উবাই বিন সালুল একই পরামর্শ দেয় আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মতেই পছন্দ করেন আর বলেন যে মদিনার ভেতর থেকে শত্রুকে প্রতিহত করার সংক্রান্ত পরামর্শই উত্তম মনে হয়। কিন্তু অধিকাংশ সাহাবি আর বিশেষভাবে সেসব যুবক যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি এবং নিজেদের শাহাদাতের মাধ্যমে ধর্মসেবার সুযোগ লাভ করতে চাচ্ছিলেন এবং এর জন্য যারা অত্যন্ত ব্যাকুল ছিলেন, জোর দিয়ে বলেন যে শহর থেকে বেরিয়ে খোলা মাঠে মোকাবেলা করা উচিত। তারা এত জোর দেয় এবং নিজেদের মতামত এমন ভাবে উপস্থাপন করে যে মহানবী তাদের উৎসাহ উদ্দীপনা দেখে তাদের কথা মেনে নেন এবং সিদ্ধান্ত দেন যে আমরা উন্মুক্ত মাঠে খোলা মাঠে কাফেরদের মোকাবেলা করব। আর জুমার নামাজের পর তিনি মুসলমানদের মাঝে সাধারণ তাহরিক করেন, তারা যেন আল্লাহর পথে জেহাদের উদ্দেশ্যে এই যুদ্ধে অংশগ্রহণ করে পুণ্যের ভাগী হয়। এরপর তিনি ঘরে চলে যান, যেখানে হযরত আবু বকর এবং হযরত উমরের সাহায্যে পাগড়ি বাঁধেন এবং যুদ্ধের পোশাক পরিধান করে অস্ত্র সজ্জিত হয়ে আল্লাহর নাম নিয়ে বাইরে বের হন। কিন্তু এর মধ্যে অওস গোত্রের নেতা হযরত সাদ বিন মুআজ এবং অন্যান্য প্রবীণ সাহাবীদের বোঝানোর কারণে যুবক শ্রেণী নিজেদের ভুল বুঝতে পারে। যে মহানবী ইসলামের মতের বিপরীতে নিজেদের মতামতের উপর জোর দেওয়া উচিত নয় এবং তাদের অধিকাংশই অনুতপ্ত ছিল। তারা যখন মহানবী ইসলামকে অস্ত্রে সুসজ্জিত এবং দুস্তর বিশিষ্ট বর্ম ও শিরস্ত্রাণ প্রভৃতি পরিধান করা অবস্থায় বাইরে আসতে দেখেন, তখন তাদের অনুশোচনা আরো বৃদ্ধি পায় এবং তারা আরো অস্থির হয়ে যান। তারা প্রায় সমস্বরে নিবেদন করেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ভুল হয়ে গেছে যে আমরা আপনার মতের বিপরীতে নিজেদের মতের উপর জোর দিয়েছি। আপনি যা সঠিক মনে করেন তাই করুন, ইনশাআল্লাহ এতেই বরকত হবে।
আপনি ফরমায়া,
তিনি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম খোদাকে নবী কি শান
সে অত্যন্ত দীপ্ত কণ্ঠে বলেন যে এটি খোদার নবীর মর্যাদা পরিপন্থী যে তিনি সশস্ত্র হওয়ার পর পুনরায় তা খুলে ফেলবেন যতক্ষণ না খোদা কোনো সিদ্ধান্ত দান করেন। এখন আর এটি হতে পারে না, অর্থাৎ এটি খোদার নবীর জন্য সাজে না যে তিনি অস্ত্র সজ্জিত হওয়ার পর পুনরায় তা খুলে ফেলবেন, তবে এটি আল্লাহর সিদ্ধান্ত হলে ভিন্ন কথা। অতএব এখন আল্লাহ তাআলার নাম নিয়ে এগিয়ে যাও, আর যদি তোমরা ধৈর্য ধারণ করো তাহলে দৃঢ় বিশ্বাস রাখো যে আল্লাহ তাআলার সাহায্য তোমাদের সাথে থাকবে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী সেনাবাহিনীর জন্য তিনটি পতাকা তৈরি করেন। আওস গোত্রের পতাকা উসাইদ বিন হুজাইরের হাতে ন্যস্ত করা হয়, খাজরাজ গোত্রের পতাকা হুবাব বিন মুনজিরের হাতে ন্যস্ত করা হয়, আর মুহাজিরদের পতাকা হযরত আলীকে প্রদান করা হয়। আবদুল্লাহ বিন উম্মে মাকতুমকে মদিনায় নামাজের ইমাম নিযুক্ত করে আসরের নামাজের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এক বড় জামাতকে সাথে নিয়ে মদিনা থেকে যাত্রা করেন। আওস এবং খাজরাজ গোত্রের সর্দার সাদ বিন মুয়াজ ও সাদ বিন উবাদা তার বাহনের সামনে ধীরে ধীরে দৌড়াচ্ছিলেন, আর অন্য সাহাবীরা তার ডানে বামে এবং পেছনে হাঁটছিলেন। ওহদ পাহাড় মদিনার উত্তরে প্রায় 3 মাইল দূরে অবস্থিত ছিল। অর্ধেক পথ অতিক্রম করার পর মদিনার নিকটবর্তী শায়খাইন নামক স্থানে পৌঁছে তিনি সাল্লাল্লাহু যাত্রা বিরতি দেন এবং ইসলামী সৈন্যবাহিনীর অবস্থা যাচাই করার নির্দেশ প্রদান করেন। স্বল্পবয়স্ক শিশু যারা জেহাদের আগ্রহের সাথে চলে এসেছিল তাদেরকে ফেরত পাঠানো হয়, যেমন আবদুল্লাহ বিন ওমর, ওসামা বিন জায়েদ, আবু সাইদ খুদরি প্রমুখদের ফেরত পাঠানো হয়। রাফে বিন খাদিজ সেই শিশুদেরই সমবয়সে ছিলেন কিন্তু তীরন্দাজিতে পারদর্শী ছিলেন। তার এই বিশেষ বৈশিষ্ট্যের কারণে তার পিতা তাকে মহানবীর সমীপে তাকে জেহাদে যোগদান করার অনুমতি প্রদানের সুপারিশ করেন। মহানবী সাল্লাম রাফের দিকে তাকালে তিনি সৈনিকদের মতো বুক ফুলিয়ে দাঁড়িয়ে যান যাতে তাকে চৌকস ও লম্বা দেখায়। অতএব তার এই কৌশল কাজে আসে আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও সাথে যাওয়ার অনুমতি প্রদান করেন। তখন আরেক বালক সামুরা বিন জুন্দুব যে ফিরে যাওয়ার নির্দেশ পেয়েছিল বা ফিরে যেতে আদিষ্ট হয়েছিল, সে তার পিতার কাছে যায় এবং বলে, যদি রাফেকে নেওয়া হয় তাহলে আমারও অনুমতি পাওয়া উচিত, কেননা আমি রাফের চেয়ে শক্ত সামর্থ্য আর মল্লযুদ্ধে তাকে ধরাশায়ী করে। ছেলের এই এরূপ নিষ্ঠা দেখে পিতা খুবই আনন্দিত হন এবং তাকে সাথে নিয়ে মহানবীর সকাশে উপস্থিত হন এবং নিজ পুত্রের মনোবাসনার কথা ব্যক্ত করেন। হুজুর সাল্লাম মুচকি হেসে বলেন, ঠিক আছে, বিষয় যদি এটি হয়ে থাকে তাহলে রাফে এবং সামুরার মাঝে মল্লযুদ্ধের আয়োজন করে যাতে বোঝা যায় একে বেশি শক্ত সামর্থ্য। অতএব মোকাবেলা হয় আর সত্যিই অল্প সময়ের মধ্যে সামুরা রাফেকে তুলে আছাড় মারে। এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামুরাকেও সাথে যাওয়ার অনুমতি প্রদান করেন আর সেই নিষ্পাপ বালকের মন আনন্দে ভরে যায়। তখন যেহেতু সন্ধ্যা নেমে এসেছিল তাই বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দেন আর সাহাবীগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে নামাজ আদায় করেন। এরপর সেই রাতের জন্য সাহাবীরা সেখানেই তাঁবু খাটান আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৈশ প্রহরার জন্য মুহাম্মদ বিন মাসলামাকে ব্যবস্থাপক বা নেতা নিযুক্ত করেন, যিনি 50 জন সাহাবীকে সাথে নিয়ে সারা রাত মুসলমান সৈন্যবাহিনীর চতুর্পাশে টহল দেন। পরের দিন 3 হিজরির 15 শাওয়াল মোতাবেক 31 মার্চ 624 খ্রিস্টাব্দ শনিবার সেহরির সময় মুসলমান সৈন্যবাহিনীর সম্মুখে অগ্রসর হয়। পথে মধ্যে নামাজ আদায় করে সকাল হতেই ওহুদ প্রান্তরে পৌঁছে যায়। তখন মুনাফিক সর্দার আবদুল্লাহ বিন উবাই বিন সুলুল বিশ্বাসঘাতকতা করে আর নিজের 300 সঙ্গী সহ মুসলমান সৈন্যবাহিনী থেকে পৃথক হয়ে এ কথা বলে মদিনা ফিরে যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার কথা মানেননি এবং অনভিজ্ঞ যুবকদের কথায় বেরিয়ে এসেছেন, তাই আমি এদের সাথে তাদের সঙ্গী হয়ে যুদ্ধ করতে পারবো না। কেউ কেউ ব্যক্তিগতভাবে তাকে বোঝায় যে এভাবে বিশ্বাসঘাতকতা উচিত নয়, কিন্তু সে কারো কথায় কর্ণপাত করেনি, বরং একথাই বলতে থাকে যে এটি কোনো যুদ্ধ হলো, যদি যুদ্ধ হতো তাহলে আমি যোগ দিতাম, কিন্তু এটি কোনো যুদ্ধ নয় বরং নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেয়া। এখন মুসলমানদের মোট সৈন্য সংখ্যা ছিল কেবল 700, যা কাফেরদের 3000 সৈন্যের মোকাবেলায় এক চতুর্থাংশের চেয়েও কম। যাহোক যুদ্ধ হয় এই সংক্রান্ত আরও কিছু বৃত্তান্ত রয়েছে, বাকি ইনশাআল্লাহ পরবর্তী খুতবায় বর্ণনা করব। এখন আমি এক মরহুমের স্মৃতিচারণ করতে চাই। নামাজের পর যার গায়েবানা জানাজা পড়াবো তিনি হলেন মরহুম মৌলানা কমরউদ্দিন সাহেবের পুত্র শ্রদ্ধেয় খাজা রশিদুদ্দিন কমর সাহেব। কিছুদিন রোগ ভোগের পর গত 10 অক্টোবর 86 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি 1933 সনে কাদিয়ানে জন্মগ্রহণ করেছেন আর যেমনটি বলেছি তিনি মৌলভী কমরউদ্দিন সাহেবের পুত্র ছিলেন। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু মৌলভী কমরউদ্দিন সাহেবকে মজলিস খুদামুল আহমদিয়ার প্রথম সদর নিযুক্ত করেছিলেন। মরহুম হযরত মিয়া খায়রউদ্দিন সিখওয়ানি সাহেব রাদিয়াল্লাহু আনহুর পুত্র আর আমাদের যুক্তরাজ্যের শ্রদ্ধেয় আমির সাহেবের মামা ছিলেন। হযরত মিয়া খায়রউদ্দিন সিখওয়ানি এবং তার দু ভাই সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জামে আথম পুস্তকে লিখেছেন, আমি আমার জামাতের ভালোবাসা অনুষ্ঠা দেখে বিস্মিত হই যে তাদের মাঝে অত্যন্ত স্বল্প আয়ের লোক, যেমন মিয়া জামালউদ্দিন খায়রউদ্দিন ইমামউদ্দিন কাশ্মীরি প্রমুখ আমার গ্রামের পাশেই বসবাস করেন, তারা তিনজন দরিদ্র ভাই, হয়তো মজদুরি করে দৈনিক 3 আনা বা 4 আনা আয় করেন, কিন্তু অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে মাসিক চাঁদায় অংশগ্রহণ করেন। অপর এক উপলক্ষে যখন তিনি আসাম চাঁদা তাহরিক করেন তখন তারা তিন ভাই তাদের চাঁদা প্রদান করেন। তাদের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, তাদের চাঁদা প্রদানের বিষয়টি বড়ই অদ্ভুত এবং ঈর্ষণীয়। জাগতিক ধন সম্পদের মোহ তাদের মাঝে নাই বললেই চলে। যেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাই ঘরে ছিল তার সবাই নিয়ে এসেছেন এবং ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিয়েছেন যেমনটি বয়সের শর্ত ছিল। তো হযরত খাজা সাহেব তাদেরই বংশধর ছিলেন। মরহুম পাকিস্তানে হিজরতের পর কিছুকাল পাকিস্তান বিমান বাহিনীতে কাজ করেন, এরপর 1958 সালে যুক্তরাজ্যে স্থানান্তরিত হন। এখানে 33 বছর পর্যন্ত ব্রিটিশ বিমান বাহিনীতে চাকরি করেন। তার যেহেতু ধর্মসেবারও আগ্রহ ছিল তাই চাকরিকালেও তিনি তার ডিউটি রাতের বেলা রাখতেন যেন দিনের বেলায় ধর্মসেবা করতে পারেন। তিনি প্রায় সারা জীবন জামাতের কাজে অতিবাহিত করেছেন, জামাতের বিভিন্ন পদে কাজ করেছেন। যুক্তরাজ্যে মজলিস খুদামুল আহমদিয়ার প্রথম কায়েদ হিসাবে 7 বছর কাজ করার সৌভাগ্য হয়েছে। তখন সারা বিশ্বের খুদামুল আহমদিয়া কেন্দ্রীয় খুদামুল আহমদিয়ার অধীনে ছিল। যাই হোক, তিনি যুক্তরাজ্যের প্রথম কায়েদ ছিলেন। একই সাথে তিনি ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, সেক্রেটারি মাল, সেক্রেটারি রিস্তানাতা, সেক্রেটারি ওমরে আমা, নায়েব অফিসার জলসাগা হিসাবেও কাজ করার সুযোগ হয়েছে। খাজা সাহেব বহু গুণের আধার ছিলেন, খেলাফতের প্রতি গভীর ভালোবাসা ছিল, জামাতের বুজুর্গ মুরব্বী এবং কর্মকর্তাদের গভীর সম্মান করতেন, অত্যন্ত পুণ্যবান ও তাহাজ্জুদদার ছিলেন, নিয়মিত বা জামাত নামাজ আদায়কারী, চাঁদা এবং সদকা ইত্যাদি প্রদানের ক্ষেত্রে নিয়মিত, অত্যন্ত মিশুক, দরিদ্রদের দেখাশোনাকারী, শিশুদের সাথে অত্যন্ত নম্রপূর্ণ আচরণ করতেন, বড় ছোট সবাইকে সম্মান করতেন, খুবই দোয়াগো বুজুর্গ ছিলেন, মরহুম আল্লাহ তাআলার কৃপায় মুসি ছিলেন। শোক সন্তপ্ত পরিবারের স্ত্রী ছাড়াও এক পুত্র এবং দুই কন্যা, এক বোন এবং তিন ভাই রেখে গেছেন। তার দৌহিত্র কাসেদ মঈন সাহেব জামাতের মুরব্বী, যিনি আজকাল এমটিএ এবং আল হাকামে কাজ করার সৌভাগ্য পাচ্ছেন। কাসেদ মঈন সাহেব বলেন, আমরা শনি এবং রবিবার আমাদের নানা বাড়িতে কাটাতাম এবং সেখানে থাকতাম। প্রত্যেক সপ্তাহে তাকে কাছে থেকে দেখার সুযোগ পেতাম। আমি শৈশবে অধিকাংশ সময় তার ঘরে ঘুমাতাম। তাকে সবসময় দেখেছি যে ঘুমানোর পূর্বে তিনি নফল পড়ে শুতেন, অত্যন্ত সুন্দরভাবে ধীরে সুস্থে এবং প্রশান্ত চিত্তে নফল পড়তেন, আর ভোরে নিয়মিত তাহাজ্জুদের জন্য উঠতেন এবং ফজরের জন্য আমাদের জাগাতেন। তিনি লেখেন, তাকে সর্বদা অত্যন্ত কমল হৃদয়ে পেয়েছি, খুবই ফেরেশতা প্রকৃতির মানুষ ছিলেন, কখনো আমাদের বোকাঝোকা করেননি, একবার আমাকে বকেছেন বলে আমার মনে পড়ে। আর তাই জন্য আমি খলিফা রাবে রহমাহুল্লাহর যুগে শৈশবের নিষ্পাপ চিন্তাধারার বশবর্তী হয়ে জিজ্ঞেস করি যে পরবর্তী খলিফা কে হবেন, অর্থাৎ পরবর্তী খলিফা সম্পর্কে জিজ্ঞেস করেন। এতে নানা জান আমাকে খুবই বকাঝোকা করেন এবং বোঝান যে এমন কথা বলতে হয় না। শিক্ষার মাধ্যমে শিশু বয়সে আমি খেলাফতের মর্যাদা বুঝতে পেরেছি। যাই হোক, খেলাফতের সাথে অসাধারণ বিশ্বস্ততার সম্পর্ক ছিল। তিনি নিয়মিত আমাকেও পত্র লিখতেন, অসুস্থতা নিয়ে শেষ দিনগুলোতেও দেখা করতে আসেন, এখানে আমার সফরের জন্য আসার কয়েকদিন পূর্বে সাক্ষাৎ করতে এসেছেন। তার ক্যান্সার ধরা পড়েছিল, অসুস্থতা ও চিকিৎসা ছিল বড় কষ্টদায়ক, কিন্তু অত্যন্ত ধৈর্য
আল্লাহ তাআলা যে মাগফিরাত ও রহম কো সলুক ফরমায়ে আর আপনে প্যারো কে কদমো মে জাগা দে আর ইনকি ঔলাদ আর ইনকি নসল কো ভি ইনহি নেকিয়া জারি রাখনে কি তৌফিক আতা ফরমায়ে।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَنَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ عِبَادَ اللَّهِ رَحِمَكُمُ اللَّهُ إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وَدُوْهُ يَسْتَجِبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ